পানিয়াম সংখ্যা ষোল
অন্তকালের সময়।
দানিয়েল পুস্তকের একাদশ অধ্যায় বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যের চূড়ান্ত রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পরিচয় করিয়ে দিয়ে শুরু হয়। দশম অধ্যায়ে কাইরাসের তৃতীয় বছরে যে দর্শনটি আরম্ভ হয়েছিল, একাদশ অধ্যায়ের প্রথম পদে অলসো শব্দের মাধ্যমে তা সম্পূরিত হয়েছে।
আর মেদিও দারিউসের প্রথম বৎসরে আমি তাহাকে সমর্থন করিবার ও শক্তিদান করিবার নিমিত্তে দণ্ডায়মান ছিলাম। দানিয়েল ১১ গিরো।
একাদশ অধ্যায়ের বিবরণ আরম্ভ করতে গিয়ে গাব্রিয়েল সতর্কতার সঙ্গে অতীতে ফিরে দারিউসকে স্মরণে আনেন এবং তাকে কোরেশের সঙ্গে সংযুক্ত করেন। দশম অধ্যায়ে যে দর্শন সূচিত হয় তা একটিমাত্র দর্শন রূপে দ্বাদশ অধ্যায়ের শেষ পথ পর্যন্ত অব্যাহত থাকে এবং সেই দর্শনের সূচনা কোরেশের তৃতীয় বছরে।
পারস্যের রাজা কোরেশের রাজত্বের তৃতীয় বছরে দানিয়েলের কাছে, যাহার নাম বেলতসৎসর বলা হইত, এক বিষয় প্রকাশিত হইল। আর সেই বিষয় সত্য ছিল, কিন্তু নির্ধারিত সময় দীর্ঘ ছিল এবং তিনি সেই বিষয় বুঝিয়াছিলেন ও দর্শনের অর্থ উপলব্ধি করিয়াছিলেন। দানিয়েল দশ 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 দাহাচা।
দারিউস ও কোরেশ একত্রে মেদীয় ও পার্সীয় দ্বিবিধ জাতির প্রতীক গঠন করে, যা যুক্তরাষ্ট্রে প্রজাতন্ত্রীবাদ ও প্রোটেস্ট্যান্টবাদের দ্বিবিধ ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে, অতএব অন্তিমকালের দ্বিবিধ প্রতীককেও প্রতিনিধিত্ব করে। প্রাচীন ইসরায়েলের সূচনায় আব্রাহামের ৪০০ বছরের ভবিষ্যৎবাণীর অন্তিমকালকে আহারন ও মোশির জন্ম চিহ্নিত করেছিল। তদ্রূপ প্রাচীন ইসরায়েলের সমাপ্তিতে বাপ্তিস্মদাতা জোহন ও খ্রিস্টের জন্ম অন্তিমকালের দুটি পথচিহ্নকে প্রতিনিধিত্ব করেছিল। যিশু সর্বদা সূচনার দ্বারা সমাপ্তিকে চিত্রিত করেন।
দারিউস ও কুরুশ উভয়ে মিলে সেই মাইলফলকের প্রতিনিধিত্ব করেন যা শেষকালের সময় নামে অভিহিত, যে সময়ে বাবিলনে ৭০ বৎসরের বন্দিদশা সমাপ্ত হয়েছিল।
অবিরাম নির্যাতনের এই দীর্ঘ সময়ে পৃথিবীতে ঈশ্বরের মণ্ডলী যেমন সত্যিই বন্দিত্বে ছিল, তেমনি নির্বাসনের সময় ইসরায়েলের সন্তানরা বাবিলে বন্দী ছিল। ভবিষ্যৎবক্তা ও রাজারা ৭১৪।
দারিউস ও কুরুশ ১৮৯৮ ও ১৮৯৯ সালকে প্রতীকায়িত করে, যা অন্তিমকালকে প্রতিনিধিত্ব করে, যখন আধ্যাত্মিক বাবিলনে আধ্যাত্মিক ইসরায়েলের সমান্তরাল বন্দিদশার অবসান ঘটে। ১৮৯৮ চিহ্নিত করেছিল পোপতন্ত্রের রাজনৈতিক ব্যবস্থার সমাপ্তি, যা এক পশুরূপে প্রতীকায়িত ছিল যার ওপর রোমের ব্যভিচারিণী আরূঢ় ছিল।
তখন তিনি আত্মায় আমাকে মরুভূমিতে নিয়ে গেলেন এবং আমি দেখলাম এক নারী এক রক্তবর্ণ জন্তুর উপর বসে আছে, যে জন্তু ঈশ্বর নিন্দার নামসমূহে পরিপূর্ণ। তার ৭টি মাথা ও ১০টি শিং রয়েছে। প্রকাশিত বাক্য ১৭:৩।
নেপোলিয়ন ১৭৯৮ সালে পশুটির জীবনের অবসান ঘটান এবং ১৭৯৯ সালে যে নারী পশুর ওপর আরোহী ছিল তিনি নির্বাসনে মৃত্যুবরণ করেন। ১৯৮৪ সালে রোনাল্ড রিগান এবং জর্জ বুশ জ্যেষ্ঠ উভয়েই রাষ্ট্রপতি ছিলেন, যা ১৯৮৪ সালেই শেষকালের সময়কে চিহ্নিত করেছিল। দারিউস ও কুরুশ রিগান ও জর্জ বুশ জ্যেষ্ঠকে প্রতিনিধিত্ব করে। দ্বিতীয় পদে বলা হয়েছে,
এবং এখন আমি তো মাকে সত্যটি জানাব, দেখ পারস্যে আরও ৩ জন রাজা উদিত হবে, আর চতুর্থজন তাদের সকলের চেয়ে বহুগুণে ধনী হবে, এবং তার ঐশ্বর্যজনিত শক্তির বলে সে গ্রীসের রাজ্যের বিরুদ্ধে সকলকে উদ্দীপ্ত করবে। দানিয়েল ১১ বরে।
জাগরণ।
দারিউস ছিলেন রিগ্যান, সাইরাস ছিলেন বুশ বৃহত্তর, এবং সাইরাসের পরে যে ৩জন এসেছিলেন তারা ছিলেন ক্লিন্টন, বুশ ক্ষুদ্রতর, বিভাজক ওবামা, এবং চতুর্থ অত্যন্ত ধনী প্রেসিডেন্ট, যিনি গ্রেশিয়ার গ্লোবালিস্টদের জাগিয়ে তুলেছিলেন, তিনি ছিলেন ট্রাম্প। স্টির শব্দের অর্থ জাগিয়ে তোলা। ২০১৫ সালে ট্রাম্প তার প্রার্থিতা ঘোষণা করলে, যাদের জোয়েল হিথেন বলে অভিহিত করেন, সেই গ্লোবালিস্টরা জাগ্রত হয়েছিল।
জাতিসমূহ জাগ্রত হউক এবং জিহোশাপাতের উপত্যকায় উঠিয়া আসুক, কারণ সেখানে আমি চতুর্দিকের সমস্ত জাতিসমূহের বিচার করিবার জন্য আসীন হইব। কাস্তে চালাও, কারণ ফসল পেকিয়াছে। এস নেমিয়া পর, কারণ চাপাঘর পূর্ণ, পাত্রসমূহ উপচিয়া পড়িতেছে, কারণ তাহাদের দুষ্টতা অত্যন্ত প্রবল। সিদ্ধান্তের উপত্যকায় অসংখ্য জনতা, অসংখ্য জনতা, কারণ সিদ্ধান্তের উপত্যকায় সদাপ্রভুর দিন সন্নিকটে। জোয়েল ৩:১২ চন্দ।
যখন অন্য জাতিরা জাগ্রত হয় তখন জিহোশাপাতের উপত্যকায় প্রভুর দিবস নিকটে। জিহোশাপাত নামের অর্থ জিহোবার বিচার, এবং সেই উপত্যকাকে সিদ্ধান্তের উপত্যকাও বলা হয়।
2015 সাল থেকে পৃথিবী গ্রহের অসংখ্য জনতা ঈশ্বরের সেবা করতে সিদ্ধান্ত না নেওয়ার জন্য মানুষ যে যে অজুহাত দেয় তাদের প্রতিটির জন্য প্রস্তুতকৃত নানান পুঞ্জে সরে যেতে আরম্ভ করবে। 9/11 জীবিতদের বিচার আরম্ভ হয়েছিল এবং 2015 সালে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন। 9/11 শেষ বৃষ্টির প্রথম পর্যায় বর্ষিত হতে শুরু করে এবং সেই শেষ বৃষ্টি ফসলকে পরিপক্কতায় পৌঁছে দেয় এবং 2015 সালে পাকা ফসল উৎপন্নকারী এই বর্ষণের 14তম বছরে জোয়েলের পুস্তক সতর্কবাণী শোনায় যে যখন ডোনাল্ড ট্রাম্প গ্রেসিয়ার রাজ্যকে আলোড়িত করে অথবা জোয়েলের ভাষায় যখন ট্রাম্প 2015 সালে অন্য জাতিদের জাগিয়ে তোলে তখন পৃথিবী গ্রহের ফসল পাকতে শুরু করছে।
এই বিষয়টি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে দানিয়েলের 11 অধ্যায়ে উল্লিখিত প্রথম সত্যটি হল ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎবাণীমূলক ভূমিকা। দানিয়েল গ্রন্থে উপস্থাপিত বাইবেলীয় ভবিষ্যৎবাণীর প্রথম রাজ্য হল বাবিল। ভাবুন, যদি নেবুখদনেজ্জরকে একটি ভবিষ্যৎবাণীমূলক আদর্শ প্রতিষ্ঠার জন্য ঐশী প্রেরণার দ্বারা ব্যবহৃত না করা হতো, তবে দানিয়েল গ্রন্থে বাবিলের কাহিনী কীরূপ হতো? বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য, সেই রাজ্যের অন্তিম শাসকের সাক্ষ্য ব্যতীত অসম্পূর্ণ। প্রথম উল্লেখের নীতি, 3 সপ্তাহ উপবাসের পর 22তম দিনে দানিয়েল যে দর্শন লাভ করেছিলেন, সেই দর্শনে ট্রাম্পকে প্রধানতম গুরুত্বের প্রতীক হিসেবে তার তাৎপর্য প্রতিষ্ঠা করে।
কিন্তু পারস্য রাজ্যের রাজপুত্র আমাকে 21 দিন ধরে প্রতিরোধ করেছিল। তবে দেখ, প্রধান রাজপুত্রদের একজন মিখাইল আমাকে সাহায্য করতে এলো, আর আমি সেখানে পারস্যের রাজাদের সঙ্গে থাকলাম। এখন আমি এসেছি যেন তোমাকে বুঝাই যে অন্তিম দিনসমূহে তোমার জাতির উপর কী ঘটবে, কারণ এই দর্শন বহুদিনের জন্য নির্দিষ্ট আছে। দানিয়েল 10:13-14।
11 অধ্যায়ের দর্শন শেষ দিনগুলোতে ঈশ্বরের প্রজাদের উপর যা আপতিত হয় তা প্রদর্শন করে এবং যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে, পরবর্তীতে জাতিসংঘের নেতা হিসেবে ট্রাম্প এই সত্যটির বোঝা বা না বোঝার সঙ্গে শাশ্বত পরিণতি সংযুক্ত। ওই সত্যটি দানিয়েলের নিকট পৌঁছে দিতে গাব্রিয়েলের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে 14 পদে দানিয়েল স্বর্গদূত গাব্রিয়েলের প্রদানকৃত আলোক থেকে নথিবদ্ধ করেন যে তোমার জাতির লুটেরারাই দর্শনটি প্রতিষ্ঠা করে। রোমকে রূপরেখা হিসেবে ব্যবহার না করলে দানিয়েল 11-এর ভাববাদী ইতিহাসের মধ্য দিয়ে ট্রাম্পের পদচিহ্ন চিনে ভাববাণীতে ডোনাল্ড ট্রাম্পের গতিবিধি সঠিকভাবে অনুসরণ করা অসম্ভব।
রবিবারের আইনের সময়কালে যুক্তরাষ্ট্রের প্রতীকে রূপে ট্রাম্প একটি পশুর প্রতিমূর্তি গঠন করে এবং এভাবে তিনি পশুকে সম্মান প্রদান করছেন। অতএব সেটি পশুর প্রতিমূর্তি এবং একই সঙ্গে পশুকে সম্মানার্থে নির্মিত প্রতিমূর্তি। প্রকাশিত বাক্য 17-এ পোপতন্ত্র 8 অর্থাৎ 7-এর মধ্য থেকে এবং 1989 সালে শেষকালের সময়ে রিগানের পর থেকে গণনা করলে ডোনাল্ড ট্রাম্প 8 রাষ্ট্রপতি, কিন্তু তিনি আবার 6 অর্থাৎ তিনি 7-এর মধ্য থেকে 8।
প্রকাশিত বাক্যের 17 অধ্যায় 3য় পদে জোহনকে মরুভূমিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি দেখেন এক বেশ্যা একটি পশুর উপরে সওয়ার রয়েছে। ওই বেশ্যাকে প্রতিটি প্রধান প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় ক্যাথলিক গির্জা হিসেবে শনাক্ত করে এসেছে, যদিও অন্তিম দিনসমূহে তারা সকলে নিজেদের ভিত্তিগত বিশ্বাস অস্বীকার করে। জোহন যখন তাকে দেখলেন, রোমান গির্জা শহীদদের রক্তে মত্ত ছিল এবং তার উপাধি ছিল বেশ্যাদের জননী। এতে নির্দেশ করে যে জোহনকে 1850 সালে পৌঁছে দেওয়া হয়েছিল, যেখানে পোপতন্ত্রের হাতে শহীদের রক্ত লেগেছিল এবং কিছু প্রাক্তন প্রোটেস্ট্যান্ট গির্জা ইতিমধ্যেই রোমান ক্যাথলিক সহভাগিতায় ফিরে আসছিল। সেই অবস্থান থেকে জোহন 7 রাজা দেখলেন, যাদের মধ্যে 5 1850 সালেই পতিত হয়ে গিয়েছিল এবং একটি রাজ্য 1850 সালে বিদ্যমান ছিল এবং সেই রাজ্য ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু 10 রাজা নিয়ে গঠিত আর এক রাজ্য পরে আসবে, কারণ 1798 সালে যেখানে জোহন অবস্থান করছিলেন 7ম রাজ্য তখনও আসেনি। 10 রাজা রবিবার আইন সংকটের ওই 1 ঘন্টার জন্য শাসন করে এবং তারা সম্মত হয় যে তাদের সেই 7ম রাজ্যটি 5ম রাজ্যের পশুকে দেবে, যে 1798 সালে এক মরণঘাতী ক্ষত পেয়েছিল।
সংখ্যা 8 পুনরুত্থানকে নির্দেশ করে এবং ড্রাগন, পশু ও মিথ্যা ভাববাদীর ত্রিবিধ সংযুক্তি, যা শীঘ্র আসন্ন রবিবার আইনে সংঘটিত হবে, সেই সময় তার মারাত্মিক ক্ষত আরোগ্যপ্রাপ্ত হলে
পোপতন্ত্রই হয় সাতজনের অন্তর্গত অষ্টম। 2020 সালে বৈশ্বিকতাবাদীরা ট্রাম্পের কাছ থেকে নির্বাচন চুরি করে নেয় এবং তিনি প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ের রাস্তায় নিহত হন। প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ের দুই সাক্ষী পৃথিবী থেকে উদ্ভূত পশুটির দুই সিংকে প্রতিনিধিত্ব করে, যারা উভয়ই 2020 সালে নিহত হয়েছিল। 1989 সালে অন্তঃসময়ের রিগানের পর থেকে গণনায় ট্রাম্প ষষ্ঠ রাষ্ট্রপতি, কিন্তু 2024 সাল নাগাদ তিনি পূর্ববর্তী সাত রাজার অন্তর্গত সেই অষ্টম বটে। 2024 সালে তার মারাত্মিক ক্ষত আরোগ্যপ্রাপ্ত হয় এবং দর্শনকে প্রতিষ্ঠা করে এমন ভাববাদী প্রতীকের সঙ্গে পূর্ণ সামঞ্জস্যে তিনি একই সঙ্গে সাতজনের অন্তর্গত অষ্টম হয়ে ওঠেন। যদি আপনার কাছে রোম না থাকে, তবে রোমের প্রতিমূর্তির গতিবিধি অনুসরণ করার কোনো সক্ষমতাও আপনার থাকবে না।
নিরোর বুশ 50 বছর সমাপ্ত হলে কিভাবে ট্রাম্প কনস্ট্যান্টাইন দ্য গ্রেট হন, অথবা খ্রিস্টপূর্ব 200 সালে কিভাবে তিনি অ্যান্টিওকাস দ্য গ্রেট হন, অথবা কিভাবে তিনি সেই শেষ প্রেসিডেন্ট যার সমগ্র স্বর্ণযুগ আন্দোলন আমেরিকাকে মহান করার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, এসব বোঝার জন্য এই স্বীকৃতি প্রয়োজন যে অধ্যায়টি প্রথমেই ট্রাম্প এবং তার ভাববাদী ভূমিকার উল্লেখ করে।
সত্যের স্বাক্ষর, যা হিব্রু বর্ণমালার প্রথম ত্রয়োদশ ও বাইশতম অক্ষর নিয়ে গঠিত হিব্রু শব্দ দ্বারা প্রতিনিধিত্বকৃত, রিগ্যানকে প্রথম অক্ষর হিসেবে এবং ওবামাকে বিদ্রোহের ত্রয়োদশ অক্ষর হিসেবে চিহ্নিত করে, যার প্রতিফলন 2002 সালে দেখা যায়, যখন ইনকুইজিশনের দপ্তরের প্রাক্তন নেতার পর প্রথম জেসুইট পোপ এলেন। ইনকুইজিশনের নেতা অবসর গ্রহণ করায় তার সমাপন বিন্দু জেসুইট পোপের সূচনাবিন্দুর সঙ্গে সমাপতিত হয়। ওবামার দুই পোপের মধ্যকার সেই সংযোগটি ছিল 13 মার্চ 2013। ওবামা বিদ্রোহের ত্রয়োদশ অক্ষরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বাইশতম অক্ষরটি ট্রাম্প।
বাইশতম সংশোধনী কোনো রাষ্ট্রপতিকে দুই মেয়াদে সীমাবদ্ধ করে, এবং যখন দুই মেয়াদী রাষ্ট্রপতিদের মধ্যে যাদের মেয়াদগুলি পরপর ছিল না তাদের কথা বিবেচনা করা হয়, তখন সংখ্যা মাত্র দুই। অক্রমাগত দুই মেয়াদী রাষ্ট্রপতিদের মধ্যে গ্রোভার ক্লিভল্যান্ড হলেন আলফা আর ট্রাম্প হলেন ওমেগা। গ্রোভার ক্লিভল্যান্ড ছিলেন বাইশতম রাষ্ট্রপতি এবং ক্লিভল্যান্ডের ওমেগা হিসেবে ট্রাম্প 22, এই আলফা স্বাতন্ত্র্যের অধিকারী। ক্লিভল্যান্ড ও ট্রাম্প এমন এক আলফা ও ওমেগার প্রতিনিধিত্ব করেন যা হিব্রু বর্ণমালার বাইশতম অক্ষরের প্রতীকত্ব ধারণ করে। দুটি অক্রমাগত মেয়াদ সম্পন্ন করেছেন এমন রাষ্ট্রপতি মাত্র দুজন, এবং সেই দুজনের মধ্যে ট্রাম্প দ্বিতীয়জন। ওমেগার 2 গুণিত আলফার 22 = 44, যা 1864-এর প্রতীক, আর 1864 হিসেবে ধরোস্ট্রলাইক, আর 1864 হিসেবে রবিবার আইনে প্রতিজ্ঞ, যেমন 1864 হিসেবের বন্ধ দ্বারের প্রতিমূর্ত হয়েছে। ট্রাম্প রাষ্ট্রপতি হওয়া 44তম স্বতন্ত্র ব্যক্তি, এবং রবিবার আইনে দ্বার যখন বন্ধ হয় তখন তিনি রাষ্ট্রপতি।
ট্রাম্পকে মহান কোরেশ দ্বারা প্রতিকায়িত করা হয়েছে। মহান কোরেশ প্রথম ফরমান জারি করেছিলেন এবং মহান আর্তাক্ষস্তা তৃতীয় ফরমান জারি করেছিলেন। প্রথম ও তৃতীয় পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ যিশু সর্বদা সূচনার মাধ্যমে শেষকে চিত্রিত করেন। নিরোর 50 বছরের অবসানের সময়, যা মহান কনস্ট্যান্টাইন দ্বারা প্রতিনিধিত্বকৃত, ট্রাম্প উপস্থিত আছেন। খ্রিস্টপূর্ব 45 শকট সোনাবশাল থেকে 45 শেষে ট্রাম্পকে মহান অ্যান্টিওকাস প্রতিনিধিত্ব করেন। তিনি 2024 সালে পূর্বের তুলনায় অধিক শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করেছেন ত্রয়োদশ পদের পরিপূর্ণতায়।
কারণ উত্তরের রাজা ফিরে আসিবে এবং পূর্বের তুলনায় বৃহত্তর এক সৈন্যবাহিনী সমবেত করিবে, এবং নিশ্চিতরূপে কতক বৎসর পরে এক মহাসেনা ও বিপুল ধনসম্পদসহ আগমন করিবে। দানিয়েল 11:1-3।
রবিবারের আইন আরোপের সময় রোম কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্র বিজিত হলে তখন সারা বিশ্বের প্রত্যেক দেশ রোমের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে।
বিদেশি জাতিসমূহ যুক্তরাষ্ট্রের উদাহরণ অনুসরণ করবে, যদিও সে নেতৃত্ব দেবে, তবুও একই সংকট সমগ্র বিশ্বের সর্বত্র আমাদের লোকদের উপর এসে পড়বে। টেস্টিমনিস খণ্ড 6:395।
শীঘ্র আসন্ন রবিবার আইনে জাতিসংঘের নেতৃত্ব গ্রহণকারী যুক্তরাষ্ট্র বিদেশি জাতিসমূহকে এমনটি করতে বাধ্য করে। প্রকাশিত বাক্য অধ্যায় 17:10 রাজাই জাতিসংঘ, তাদের উপর শাসন করেন উত্তরাঞ্চলের 10 গোত্রের রাজা আহাব, যিনি ইজেবেলের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ। ইজেবেলের সঙ্গে আহাবের বিবাহই সেই বিবাহ
যা শীঘ্র আসন্ন রবিবার আইনে পরিপূর্ণতা লাভ করে। রবিবার আইনে দানিয়েল অধ্যায় ১১র মহিমান্বিত দেশ এবং প্রকাশিত বাক্য অধ্যায় ১৩র পৃথিবী জন্তু রূপে পরিচিত যুক্তরাষ্ট্র বাইবেলীয় ভব বিশ্বদ্বাণী ষষ্ঠ রাজ্য হিসেবে তার ইতিহাসের পরিসমাপ্তি ঘটায়। কার্মেল পর্বতে বালের ৯৮ জন ভাববাদী এবং ইজেবেলের টেবিলে ভোজনকারী উপবনের যাজকেরা এলিয়া দ্বারা নিহত হন। কার্মেল পর্বতে যেমন মিথ্যা ভাববাদীরা নিহত হয়েছিল, তদ্রূপ শীঘ্র আসন্ন রবিবার আইনে যুক্তরাষ্ট্র নিহত হয়। তৎপরবর্তী কাহিনী একদিকে এলিয়া, অপরদিকে আহাব ও ইজেবেল এদের মধ্যে আবর্তিত হয় এবং আহাব এক দশভাগে বিভক্ত রাজ্যের প্রতিনিধিত্ব করে, যা শাসিত হয় সেই ব্যক্তির দ্বারা যিনি প্রথম ইজেবেলের সঙ্গে ব্যভিচার করেছিলেন। ইজেবেল প্রত্যেক রাজ্যের সঙ্গে ব্যভিচার করতে উদ্যত, কিন্তু আহাব প্রথমে তা করার প্রতীক এবং কার্মেল পর্বতে যে নিহত হয় সেটি যুক্তরাষ্ট্র এবং সে তৎক্ষণাৎ ইজেবেলের প্রথম ব্যভিচারী সঙ্গীতে পরিণত হয়। দানিয়েল অধ্যায় ১১র পরিপ্রেক্ষিতে রবিবার আইনেই ট্রাম্প গ্রীসের পরাক্রমশালী রাজা আলেকজান্ডার মহান দ্বারা প্রতিকায়িত রূপে উত্থিত হয়।
আর এক পরাক্রান্ত রাজা উঠিবে, যিনি মহান আধিপত্য সহ শাসন করিবেন এবং আপন ইচ্ছামত করিবেন। আর তিনি যখন উঠিবেন, তখন তাহার রাজ্য ভঙ্গ হইবে এবং স্বর্গের চারি বাতাস মুখে বিভক্ত হইবে, কিন্তু তাহা তাহার বংশধরদের নিকট যাইবে না এবং তিনি যেরূপ আধিপত্যে শাসন করিতেন তদনুরূপও থাকিবে না, কারণ তাহার রাজ্য উপরাইয়া লওয়া হইবে এবং তাহা ওই সকল ব্যতীত অন্যদেরই হইবে। দানিয়েল ১১:৩-৪।
ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরাক্রমশালী রাজা হিসেবে উত্থিত হন, যিনি পদে বর্ণিত এবং পরবর্তীতে আলেকজান্ডার মহানের ইতিহাস দ্বারা দৃষ্টান্তায়িত। তিনি উত্থিত হলে বাইবেলীয় ভাববাণী অনুসারে যুক্তরাষ্ট্র অর্থাৎ ষষ্ঠ রাজ্য সমাপ্ত হয় এবং প্রকাশিত বাক্য ১৭ অধ্যায়ে উল্লেখিত ১০ রাজার সপ্তম রাজ্য আরম্ভ হয়। ওই ১০ রাজা সেই স্থানেই ও সেই সময়েই তাদের সপ্তম রাজ্য পোপীয় ক্ষমতার নিকট সমর্পণ করার বিষয়ে সম্মত হয়ে তাদের সপ্তম রাজ্যের সূচনা করে, যিনি অষ্টম রাজ্য অর্থাৎ পূর্ববর্তী ৭ রাজ্যের মধ্য হইতে উদ্ভূত। তাদের ওই সম্মতি ছিল ঈশ্বরের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এবং তার ইচ্ছা সত্যের শাস্ত্রসমূহে পঙ্কি পর পঙ্কি নিরূপিত আছে।
রোমের প্রতীকায় নট দানিয়েল গ্রন্থের ১১ অধ্যায়ের ৫ম থেকে ৯ম পদসমূহ এমন এক ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের মাধ্যমে পূর্ণ হয়েছিল, যা ওই একই অধ্যায়ের ৩১তম থেকে ৪০তম পদে প্রতিপাদিত পাপাল ক্ষমতার ইতিহাসকে সম্পূর্ণরূপে প্রতিকায়িত করেছিল। পঞ্চম থেকে নবম পদের ইতিহাস ধারা ৩১তম থেকে ৪০তম পদের ইতিহাস ধারার সঙ্গে সমান্তরাল। উভয় ধারাই এমন এক পর্যায় চিহ্নিত করে যাতে পাপাল রোমের প্রতিনিধিত্বকারী ক্ষমতা প্রথমে ৩টি বাধা জয় করে, পরবর্তী এক সময়কাল শাসন করে এবং পরিশেষে এক চুক্তিভঙ্গের ফলে দক্ষিণের রাজা তাদের ওপর আসে ও প্রাণঘাতী ক্ষত দেয়। ওই ২ ধারাকে যত নিবিড়ভাবে অধ্যয়ন করে ইতিহাসের সঙ্গে তুলনা করা হয়, ততই প্রতীয়মান হয় যে সেগুলি অত্যন্ত সুনির্দিষ্ট। তাদের এই সুনির্দিষ্টতা প্রতিফলিত হয় এই দিক থেকে যে তারা পদগুলির অন্তর্গত গঠনকে এবং যে ইতিহাস ওই পদসমূহকে পূর্ণ করেছিল উভয়কেই কতটা ঘনিষ্ঠভাবে উপস্থাপন করে।
যে ইতিহাস উক্ত ৫টি পদের পরিপূর্তি ঘটিয়েছে তা ৩১ থেকে ৪০ পদে বিবৃত পোপীয় রোমের ইতিহাসের সঙ্গে সমান্তরাল ও সামঞ্জস্যপূর্ণ এবং ১০ থেকে ১৫ পদে মহান অ্যান্টিওকাসের পরিচয়ের জন্য প্রেক্ষাপট প্রদান করে।
কিন্তু তার পুত্রেরা উদ্দীপ্ত হবে এবং বিপুল মহাসৈন্য সমবেত করবে এবং তাদের মধ্যে একজন অবশ্যই এসে প্লাবনের ন্যায় অগ্রসর হবে ও অতিক্রম করে যাবে। তারপর সে ফিরে এসে আবার উদ্দীপ্ত হবে, এমনকি তার দুর্গ পর্যন্ত। দানিয়েল ১৮:১২২।
দশম পদের পরিপূর্তিতে মহান অ্যান্টিওকাস মিশরের দুর্গ পর্যন্ত অব্যাহত বিজয় অর্জন করে অগ্রসর হন, যেখানে তিনি পুনরায় সংগঠিত হওয়ার উদ্দেশ্যে অভিযান সমাপ্ত করেন। ওই ইতিহাসটি ১৯৭৯ সালে সোভিয়েট ইউনিয়নের পতনের এক পূর্বরূপস্বরূপ, যা একই অধ্যায়ের ৪০তম পদে উপস্থাপিত হয়েছে।
আর শেষকালে দক্ষিণের রাজা তার বিরুদ্ধে আক্রমণ করবে, আর উত্তরের রাজা রথ, অশ্বারোহী এবং বহু জাহাজ নিয়ে ঘূর্ণিঝড়ের মতো তার বিরুদ্ধে আসবে এবং সে দেশসমূহে প্রবেশ করবে এবং প্লাবিত করবে ও অতিক্রম করবে।
দানিয়েল ১১:৪০।
দশম পদের নিশ্চয়ই আসিবে, প্লাবিত করিবে এবং অতিক্রম করিবে বাক্যাংশটি ইব্রীয় মূলে ৪০তম পদের সে দেশসমূহে প্রবেশ করিবে এবং প্লাবিত করিয়া অতিক্রম করিবে বাক্যাংশটির সঙ্গে অভিন্ন। উভয় পদই নির্দেশ করছে যে সময়ে উত্তরের রাজা দশম পদে আন্তিওকাস এবং ৪০তম পদে রেগান, দক্ষিণের রাজাকে দশম পদে পটোলেমি এবং ৪০তম পদে সোভিয়েত ইউনিয়ন পরাজিত করে। উভয় আক্রমণই দক্ষিণের রাজার পূর্বতন বিজয়ের বিরুদ্ধে প্রতিশোধমূলক ছিল। ৫-৯ নম্বর পদে পটোলেমি এবং ৪০তম পদে নেপোলিয়ন। দক্ষিণের রাজার আক্রমণের প্রেরণা ছিল এক ভঙ্গ চুক্তি, ৫-৯ নম্বর পদে বার্নিসের বিবাহ এবং ১৭৯৭ সালে নেপোলিয়নের সঙ্গে স্বাক্ষরিত টোলেন্টিনোর চুক্তির ভঙ্গ। পদসমূহে প্রতিফলিত ভাববাদী কাঠামো এবং ইতিহাসে উক্ত পদসমূহের পরবর্তী পরিপূর্তি ইশাইয়া ৮:৮ সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
এবং সে যিহুদার মধ্য দিয়ে অতিক্রম করবে, সে উপচে পড়বে ও প্লাবিত করবে, সে গলা পর্যন্ত পৌঁছাবে, আর তার পাখার বিস্তার তোমার দেশের প্রস্থ পূর্ণ করবে, হে ইম্মানুয়েল। যিশাইয়া ৮:৮।
যখন যিশাইয়া ভবিষ্যৎবাণী করেন যে সেন্নাখেরিবের সৈন্যবাহিনী প্লাবিত হয়ে অতিক্রম করবে, তখন এটি পুনরায় দশম ও ৪০তম পদে ব্যবহৃত সেই একই হিব্রু অভিব্যক্তি। যিশাইয়া চিহ্নিত করেন সেই সময়কে যখন উত্তর রাজ্যের সেন্নাখেরিব দক্ষিণ রাজ্য যিহুদাকে জয় করেছিলেন, তবু তিনি জিরুসালেমকে অক্ষুণ্ণ রেখেছিলেন, কারণ তিনি কেবল গ্রীবা পর্যন্ত পৌঁছেছিলেন, যেমন দশম পদে অ্যান্টিওকাস কেবল সীমানা পর্যন্তই পৌঁছেছিলেন। সেন্নাখেরিবের প্রেরণা ছিল এই যে হিজেকিয়া আসিরিয়ার সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিলেন, যা প্রতিফলিত হয় হিজেকিয়াহর দ্বারা নির্ধারিত খাজনা প্রদান বন্ধ করার মাধ্যমে। ভঙ্গ হওয়া সেই চুক্তি ওই তিনটি সমান্তরাল পদের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী দিক। তিনটিতেই চুক্তিভঙ্গ জড়িত ছিল, তবে টলেমি ও নেপোলিয়নের ক্ষেত্রে চুক্তিভঙ্গের দায় আরোপিত হয়েছিল উত্তর রাজার ওপর। উত্তর রাজা সেন্নাখেরিব হিজেকিয়াহের বিরুদ্ধে নির্ধারিত খাজনা প্রদানে অস্বীকৃতির অভিযোগ আনেন।
অতঃপর রাজা হিজকিয়ার ৪র্দশ বর্ষে আশুরের রাজা সেন্নাখেরিব যিহুদার সমস্ত দুর্গবদ্ধ নগরের বিরুদ্ধে উঠে এসে তাহাদিককে দখল করিল, আর যিহুদার রাজা হিজকিয়া লাকিশে আশুরের রাজার নিকটে দূত প্রেরণ করিয়া বলিলেন, আমি অপরাধ করিয়াছি, আমার নিকট হইতে ফিরিয়া যেও, তুমি আমার উপর যাহা আরোপ কর আমি তাহা বহন করিব। তখন আশুরের রাজা যিহুদার রাজা হিজকিয়ার উপর রৌপ্যের ৩০০ তালন্ত এবং স্বর্ণের ৩০ তালন্ত ধার্য করিলেন, আর হিজকিয়া প্রভুর গৃহে এবং রাজার গৃহের ভাণ্ডার সমূহে যে সকল রৌপ্য পাওয়া গিয়াছিল তাহা সমুদয়ই তাহাকে দান করিলেন। ২ রাজা বলি ১৮:৩-১৫।
সেন্নাখেরিবের উত্তরাঞ্চলীয় বাহিনী জিরুসালেমের দিকে অগ্রসর হতে হতে যিহুদার ৪৬টি নগর দখল করেছিল। ভবিষ্যৎবাণীমূলক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ইসাইয়া ৮:৮ পদটি ১০ ও ৪০ নম্বর পদগুলোর সঙ্গে সংযুক্ত হয়, ফলে ১৯৮৯ সালে সোভিয়েট ইউনিয়নের দক্ষিণের রাজ্যের পতনের তৃতীয় সাক্ষ্য প্রদান করে। ওই পতনটি পদ ৪০-এর অন্তর্গত এক শূন্য পর্বের সূচনা চিহ্নিত করে। ১৯৮৯ সালে পদ ৪০-এর পরিপূর্তি থেকে আরম্ভ করে পদ ১:৪০ পর্যন্ত, যা আসন্ন রবিবারের আইনকে প্রতিনিধিত্ব করে, পদ ৪০-এ একটি শূন্য পর্ব রয়েছে। সে পর্বটি ১৯৮৯ সালে শুরু হয়ে রবিবারের আইনে সমাপ্ত হয়। উক্ত সময় পর্ব বিষয়ে পদ ৪০-এ কোনো উক্তি নেই, কিন্তু পঙ্ক্তি পর পঙ্ক্তি পদ্ধতির মাধ্যমে পদ ৪০-কে বোঝা যায়।
৪০তম পদের গুপ্ত ইতিহাস প্রতিষ্ঠার একটি প্রাথমিক চাবিকাঠি হল দক্ষিণ রাজ্যের বিরুদ্ধে উত্তর রাজ্যের বিজয়ী প্রতিশোধমূলক যুদ্ধ সম্পর্কে যিশাইয়ার সাক্ষ্য। হিজকিয়ার বিদ্রোহ অর্থাৎ আসিরিয়াকে খাজনা দেওয়ার পূর্ববর্তী অঙ্গীকার পালন বন্ধ করা হোক, কিংবা আন্তিওকুশের দ্বারা বার্নিসকে পরিত্যাগ করা হোক, কিংবা নেপোলিয়নের টোলেন্টিনো সন্ধি, এই তিনটি পদই এমন সব ইতিহাসের দ্বারা পূরণ হয়েছিল যেগুলো আক্রমণের অন্তর্নিহিত প্রেরণা হিসেবে এক ভঙ্গ হওয়া সন্ধিকে গুরুত্ব দেয়। বারাক ওবামার রাষ্ট্রপতিত্বকালে জন কেরির নেতৃত্বাধীন স্টেট ডিপার্টমেন্টের অধীনে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড ইউক্রেনের সরকারকে উৎখাত করার লক্ষ্যে এক রং বিপ্লব সংগঠিত করেন। সেই সময় থেকে ইউক্রেন যুদ্ধকে ঘিরে একই বিতর্কের দুটি পক্ষ বিদ্যমান। পুতিন বলেন এটি এক ভঙ্গ হওয়া সন্ধির ফল,
আর তার প্রতিপক্ষরা বলেন পুতিন যে সন্ধির কথা উল্লেখ করেন, পুতিন যে প্রেক্ষাপটের দাবি করেন, সেই প্রেক্ষাপটে এমন কোনো সন্ধিই কখনো ছিল না, কোনো সন্ধি সত্যি হয়েছিল এবং পরে ভঙ্গ হয়েছে কি না বা বিপরীত ক্রমে তা প্রাসঙ্গিক নয়, কারণ ভাববাদী বৃত্তান্ত কেবল যুদ্ধের প্রেরণা হিসেবে এক ভঙ্গ হওয়া সন্ধির কথাই লিপিবদ্ধ করে।
জিসাই আট আটে এমন একটি চাবি প্রদান করে যার দ্বারা বোঝা যায় যে উত্তরের রাজা কেবল ঘাড় পর্যন্ত অথবা মস্তক পর্যন্তই জয় করে। ওই চাবি ১৯৮৯ সালে দেহের পতনের পর অক্ষতভাবে দাঁড়িয়ে থাকা মস্তককে রাশিয়া হিসেবে চিহ্নিত করে। অষ্টম পদের ভবিষ্যৎবাণীমূলক তাৎপর্য কেবল মস্তক স্নাক্তকরণের ওই চাবিতেই সীমাবদ্ধ নয়, বরং ঘাড় যে মস্তকের অথবা রাজধানী নগরীর প্রতিনিধিত্ব করে তার এই শনাক্তকরণ কেবল জিসাই আঠের একই দর্শনের পূর্ববর্তী অংশের সঙ্গে সংযোগ স্থাপন করেই প্রতিষ্ঠিত হতে পারে। ওই দর্শন সপ্তম অধ্যায়ে শুরু হয় এবং সেখানে সপ্তম ও অষ্টম পদে মস্তককে সংজ্ঞায়িত করা হয়েছে একজন রাজা অথবা তার রাজ্য অথবা কোনো রাজ্যের রাজধানী নগরী হিসেবে। জিরুসালেম ছিল জিহুদার রাজধানী, জিহুদার ৪৬টি নগর সেনাখেরিবের সেনাবাহিনী জয় করেছিল, কিন্তু সেনাখেরিব রাজধানী নগরী জিরুসালেমকে অক্ষত রেখেছিল,
কারণ সিরিয়ার মস্তক দামেস্ক এবং দামেস্কের মস্তক রেৎসিন, আর ৬৫ বৎসরের মধ্যে ইফ্রাইম চূর্ণ বিচূর্ণ হবে যাতে সে আর জাতি না থাকে, আর ইফ্রাইমের মস্তক সমরিয়া এবং সমরিয়ার মস্তক রমলিয়ার পুত্র। যদি তোমরা বিশ্বাস না কর তবে নিশ্চয়ই তোমরা প্রতিষ্ঠিত হবে না। জিসাই ৭-৮-৯।
খ্রিস্টপূর্ব ৭০১ সালে সেন্নাখেরিবের সেনাবাহিনী যখন জিরুসালেমের প্রাচীর পর্যন্ত এলো তখন সে গর্দান পর্যন্ত উঠল এবং এইভাবে সে ১৯৮৮ সালের পতনের পর রাশিয়ার অবশিষ্ট থাকার বিষয়ে একটি ঐতিহাসিক সাক্ষ্য রেখে গেল। মহান অন্তিওখাস যখন দক্ষিণ রাজ্যের বিরুদ্ধে প্রতিশোধ আরম্ভ করলেন তখন তিনি দশম পদে মিশরের সীমানা পর্যন্ত এলেন কিন্তু প্রবেশ করলেন না। পদ ১০ অন্তিওখাসের বিজয়ের তাৎপর্য এই যে এটি এমন এক সামরিক অভিযানের পরিসমাপ্তি নির্দেশ করে যাতে কোনো স্বতন্ত্র যুদ্ধ ছিল না, বরং পূর্বে হারানো ভূখণ্ড পুনঃপ্রতিষ্ঠায় তার কর্মকে প্রতিনিধিত্ব করে। তিনি চতুর্থ সিরীয় যুদ্ধের অভিযান রাফিয়ায় সমাপ্ত করেন। রাফিয়ার অর্থ সীমান্তভূমি এবং রাফিয়াই ছিল মিশরের সীমানা অর্থাৎ মিশরের গর্দান। খ্রিস্টপূর্ব ১৯ থেকে ১৯১৭ অব্দে অন্তিওখাসের অভিযানটি ১৯৮৮ থেকে ১৯৯১ অব্দে সোভিয়েট ইউনিয়নের পতনের উপচে পড়া ও অতিক্রম করাকে প্রতিনিধিত্ব করে যখন রাজা দেশসমূহ অতিক্রম করে গেলেন।
ভবিষ্যৎবাণীমূলকভাবে জিসাইয়া ৮-৮ এই মর্মে অনুমতি দেয় যে সেন্নাখেরিবের যুদ্ধে গ্রীবারূপে বা আন্তিওখুসের যুদ্ধে দুর্গরূপে বিবেচিত রাশিয়াকে রাফিয়ার যুদ্ধে দক্ষিণের রাজা হিসেবে শনাক্ত করা যায় এবং এই শনাক্তকরণ একাদশ পদের পরিপূর্তির মাধ্যমে উপস্থাপিত হয়েছে। এর ফলে ড্রাগন দক্ষিণের রাজা, পশু উত্তরের রাজা এবং মিথ্যা ভাববাদী উত্তরের রাজার প্রতিনিধি শক্তি দ্বারা প্রতিকায়িত বাহ্যিক ইতিহাসকে এমন এক অভ্যন্তরীণ ভবিষ্যৎবাণীমূলক ধারার সঙ্গে সরাসরি যুক্ত করা হয় যার প্রতিনিধিত্ব করে সপ্তম অধ্যায়ের সপ্তম পদের ৬৫ বছরের ভবিষ্যৎবাণী।
ভাববাণীমূলক দৃষ্টিতে সানহেরিবের জিরুসালেমে উঠে আসার তাৎপর্য শাস্ত্রে ঈশ্বরের ক্ষমতা বিষয়ে অন্যতম প্রবল ভাববাণীমূলক সাক্ষ্য প্রদান করে, কারণ সেখানে ঈশ্বর এক রাত্রিতে সানহেরিবের ১৮৫০০০ সৈন্যকে ধ্বংস করেছিলেন। তার আগের দিন জিরুসালেমের প্রাচীরে এলিয়াকি ও শেবনা উভয়ই দাঁড়িয়েছিলেন। তারা লাওদিকীয় ও ফিলাডেলফিয়ায় অ্যাডভেন্টবাদের প্রতীক, যারা ১৮৫৪-এর বন্ধ দরজা এবং রবিবার আইনের বন্ধ দরজায় চিহ্নিত।
হিজকিয়া রাজার চতুর্দশ বৎসরে এই ঘটিল যে অসুরের রাজা সেন্নাখেরিব জিহুদার সকল দুর্গবিশিষ্ট নগরের বিরুদ্ধে উঠিয়া আসিল এবং সেগুলি দখল করিল, এবং অসুরের রাজা লাকিশ হইতে রাবাসাকেকে এক বৃহৎ সৈন্যবাহিনী সহ জিরুসালেমে হিজকিয়া রাজার নিকট প্রেরণ করিল। সে ওপরের কুণ্ডের জলনালার পাশে ধোপার ক্ষেতের মহাসড়কে দাঁড়িয়েছিল। তখন গৃহাধ্যক্ষ হিলকিয়ের পুত্র এলিয়াকিম, লিপিকার শেবনা ও অভিলেখক আসাফের পুত্র জোয়া তাহার নিকটে বাহির হইয়া আসিল। জিসাইয় ৬৩০ কি ভাইষ্টা?
জিসাইয়া গ্রন্থের সপ্তম অধ্যায়ে জিসাইয়াকে দুষ্ট আহাজ দক্ষিণের রাজ্য জিহুদার রাজা এর কাছে একটি বাণী নিয়ে প্রেরণ করা হয়।
অষ্টম অধ্যায়ের অষ্টম পদে সান্নাখেরিব যে রাজ্যকে আক্রমণ করছে সেটিই সেই রাজ্য। যখন জিসাইয়া দুষ্ট রাজা আহাজের সঙ্গে সাক্ষাৎ করেন, তিনি তার সঙ্গে সাক্ষাৎ করেন উপরের পুকুরের নালার ধারে ধোপার ক্ষেতের মহাসড়কে, আর সেটিই সেই স্থান যেখানে রাবশাকে প্রহুর নামের নিন্দা করে। জিসাইয়া শিক্ষা দিয়েছিলেন যে তিনি ও তার সন্তানরা নিদর্শন স্বরূপ ছিলেন।
দেখ, আমিও সন্তানরা যাদের সদাপ্রভু আমাকে দিয়েছেন ইসরায়েলে চিহ্ন ও আশ্চর্য স্বরূপ আছি সিয়ন পর্বতে বাসকারী সেনাবাহিনীর সদাপ্রভুর পক্ষ হতে। ইসাইয়া ৮:১১।
যখন জিসাইয়া অধার্মিক রাজা আহাজের সঙ্গে ধোপার ক্ষেতের রাজপথে ঊর্ধ্বস্থ পুকুরের জলনালার ধারে সাক্ষাৎ করলেন, তখন জিসাইয়া তার পুত্র শেয়ার জাসুবকে সঙ্গে এনেছিলেন, যার অর্থ অবশিষ্টাংশ ফিরে আসবে।
তখন প্রভু ইসাইয়াকে বললেন,
তুমিও তো মার পুত্র, শেয়ার জাসুবসহ এখন বেরিয়ে আহাজের সঙ্গে দেখা করতে যাও ধোপার মাঠের রাজপথে উপরের পুকুরের জলনালার শেষ প্রান্তে। ইসাইয়া ৭:৩।
শেয়ার জাসুব চিহ্নিত করে যে ধোপার ক্ষেতের মহাসড়কে ওপরের পুকুরের জলনালার শেষ প্রান্তে জিসাইয়া যে বার্তা প্রচার করেছিলেন সেটি প্রত্যাবর্তনকারী অবশিষ্টকে চিহ্নিতকারী এক বার্তা। সেই অবশিষ্টই মালাখির পুস্তকে তারা যাদের প্রভুর নিকটে প্রত্যাবর্তন করতে এবং ভাণ্ডার গৃহে দশমাংশ ফিরিয়ে দিতে এইভাবে প্রভুকে পরীক্ষা করতে আহ্বান করা হয়েছে। যারা ফিরে আসে তাদেরকে জিরমিয়াও উপস্থাপন করেছেন প্রথম হতাশার পর ফিরে আসা লোকদের রূপে। সপ্তম অধ্যায়ে ধোপার ক্ষেতের মহাসড়কে ওপরের পুকুরের জলনালার শেষ প্রান্তে বাক্যাংশটি দক্ষিণের এক দুষ্ট রাজার প্রতি জিসাইয়া যে বার্তা প্রদান করেন সেই দৃশ্য চিত্রিত করে। আর জিসাইয়ার ৩৬তম অধ্যায়ে এলিয়াকিম, শেবনা ও লিপিকার জোয়া হিজকিয়ার পক্ষ থেকে কথা বলেন আর রবসাকে সেনাখেরিবের প্রতিনিধিত্ব করেন।
ধোপার ক্ষেত্রের মহাপথে উপরিস্থ কুণ্ডের জলনালার প্রান্তে এই স্থানের প্রথম বার্তাটি ইসাইয়া ও তার পুত্র ঘোষণা করেন, আর ধোপার ক্ষেত্রের মহাপথে উপরিস্থ কুণ্ডের জলনালার প্রান্তে এই স্থানের শেষ বার্তাটি তিনজন ব্যক্তি ঘোষণা করেছিলেন। প্রথম বার্তাটি ছিল এক দেশীয় রাজার প্রতি এবং দ্বিতীয়টি ছিল এক বিদেশি রাজার প্রতি। বিভাজন রেখা হল প্রাচীর, এটি ঈশ্বরের আইনের প্রতীক, আর রবিবারের আইন গির্জা ও রাষ্ট্রের পৃথকীকরণের প্রাচীর অপসারণকে প্রতিনিধিত্ব করে। রবিবারের আইনে অর্থাৎ ওই প্রাচীরেই তিনটি প্রতীক রয়েছে। এলিয়াকিম হল ফিলাডেলফিয়া, শেবনা হল লাওদিকিয়া এবং লিপিকার জোয়াব হল সার্দিস।
রবিবারের আইনের সময় দানিয়েল ১১:৫ অনুযায়ী অনেকে পরাভূত হয় এবং তারা হলেন সেই ব্যক্তিরা যারা সপ্তম দিনের বিশ্রাম দিন সম্বন্ধে প্রদত্ত আলোর জন্য দায়বদ্ধ গণ্য হন। ১১ পদে যারা পরাভূত হয় তারা লাওদিকিয়ান সপ্তম দিন অ্যাডভেন্টিস্টগণ এবং এলিয়াকিম ফিলাডেলফিয়াকে প্রতিনিধিত্ব করে।
সেই দিনে এমন হবে যে আমি আমার দাস হেলকিয়ার পুত্র এলিয়াকিমকে ডাকব এবং আমি তোমার উত্তরীয় তাকে পরাব এবং তোমার কটিবন্ধ দ্বারা তাকে দৃঢ় করব এবং তোমার শাসনভার তার হাতে সমর্পণ করব এবং সে জিরুসালেমের অধিবাসীদের ও জিহুদার গৃহের জন্য পিতা হবে এবং দায়ুদের গৃহের চাবি আমি তার কাঁধে রাখব, সে খুলবে আর কেউ বন্ধ করতে পারবে না এবং সে বন্ধ করবে আর কেউ খুলতে পারবে না। জিসাই ২২:১০-১২।
আর ফিলাডেলফিয়ার মণ্ডলীর দূতকে লিখ,
এই কথা বলেন তিনি, যিনি পবিত্র, যিনি সত্য, যার কাছে দাউদের চাবি আছে, যিনি খুলেন আর কেউ বন্ধ করতে পারে না এবং বন্ধ করেন আর কেউ খুলতে পারে না। আমি তোমার কর্মসমূহ জানি, দেখ আমি তোমার সম্মুখে একটি খোলা দ্বার স্থাপন করেছি এবং কেউ তা বন্ধ করতে পারবে না, কারণ তোমার সামান্য শক্তি আছে এবং তুমি আমার বাক্য রক্ষা করেছ এবং আমার নাম অস্বীকার করনি। দেখ শয়তানের সভাগৃহের তাদেরকে যারা বলে যে তারা ইহুদি অথচ নয় বরং মিথ্যা বলে, আমি এমন করব যে তারা এসে তোমার পায়ের সামনে প্রণিপাত করবে এবং জানবে যে আমি তোমাকে ভালোবেসেছি। প্রকাশিত বাক্য ৩:৭-৯।
শবনার স্থলাভিষিক্ত হন ইলিয়াকিম এবং প্রাচীরে শবনা সেই লাওদিকি সপ্তম দিবস অ্যাডভেন্টিস্টদের প্রতিনিধিত্ব করে যারা প্রারম্ভিক বা পরবর্তী বৃষ্টির বার্তায় উপকৃত হতে অস্বীকার করে। কলিসিয়ার সঙ্গে সম্পর্কিত প্রারম্ভিক বৃষ্টি জিসাইয়া ও প্রত্যাবর্তিত অবশিষ্টাংশের দ্বারা প্রতিকায়িত হয়েছিল এবং বার্তাটি নিবদ্ধ ছিল এক ধর্মত্যাগী কলিসিয়ার প্রতি যা অধার্মিক রাজা আহাজ দ্বারা প্রতিকায়িত।
প্রাচীর থেকে প্রদত্ত বার্তাটি ছিল উত্তরের এক অধার্মিক রাজার উদ্দেশ্যে, যে জিরুসালেমকে পরাস্ত করতে উদ্যত ছিল, এবং এটি প্রারম্ভিক বৃষ্টির পরিপ্রেক্ষিতে পরবর্তী বৃষ্টিকে উপস্থাপন করে। যখন ঈশ্বরের কলিসিয়ার বিচার চলছে, তখন প্রারম্ভিক বা পূর্ববর্তী বৃষ্টি কেবল ছিটিয়ে দেয়, কিন্তু রবিবারের আইনের সময় বৃষ্টি অপরিমেয়ভাবে ঢেলে দেওয়া হয়। আহাজের প্রতি বার্তাটি ছিল অভ্যন্তরীণ বার্তা, সেন্নাকেরিবের প্রতি বার্তাটি ছিল বাহ্যিক। প্রকাশিত বাক্য ১৮:১-৩ প্রথম কণ্ঠস্বরটি দ্বিতীয় স্বর্গদূতের বার্তার পুনরাবৃত্তি, এবং এটি অভ্যন্তরীণও। প্রকাশিত বাক্য ১৮:৪ পদের দ্বিতীয় কণ্ঠস্বরটি বাহ্যিক, এবং সেটিই তৃতীয় বার্তা, যিশাইয়া ও তার পুত্র অভ্যন্তরীণ দ্বিতীয় স্বর্গদূতের বার্তাটি নিয়ে এসেছিলেন, এবং প্রাচীরে এক বাহ্যিক বার্তাসহ সেখানে তিনটি আত্মা রয়েছে।
ইলিয়াকিমি সেই ১,৪৪,০০০, সেবনা হল লাউদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্ট বাদ, যা সেই সময়ে প্রভুর মুখ থেকে উগরে দেওয়া হয়। অভিলেখক জোয়াব ঈশ্বরের অন্য পালকে প্রতিনিধিত্ব করে, যারা প্রাচীর পর্যন্ত পৌঁছাতে যে ইতিহাস গড়ে ওঠে তা লিপিবদ্ধ করে, যাতে এলিয়াকিমের নিশান উত্তোলিত হলে তারা সেই নিশানকে চিনতে পারে।
যিশাইয়া গ্রন্থের ৮:৮ পদ, যিশাইয়া গ্রন্থের ৬:১২ বার্তাসমূহকে দানিয়েল গ্রন্থের ১১:১০ পদে নিয়ে আসে। এভাবে এটি এই বিষয়ে দ্বিতীয় সাক্ষ্য প্রদান করে যে আক্রমণের পরেও রাজ্যের মস্তক দাঁড়িয়েই থাকে। এটি এমন এক সন্ধিভঙ্গের দোহাইকে চিহ্নিত করে যা যুদ্ধ প্ররোচিত করতে ব্যবহৃত হয়।
১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়নের পতন থেকে, যা ৪০ নম্বর পদে উল্লিখিত, পরবর্তী পদে প্রতিফলিত শীঘ্র আসন্ন রবিবারের আইন পর্যন্ত, মধ্যবর্তী ৩৭ বছরের ভাববাদী ইতিহাস সম্পর্কে ৪০ নম্বর পদ নীরব। দানিয়েল ১১:১০-১৫ পদসমূহ সেই ভাববাদী ইতিহাসকে উপস্থাপন করে, যা ৪০ নম্বর পদে আলোচিত নয়। এটি কেবলমাত্র পঙ্ক্তির পর পঙ্ক্তি পদ্ধতি প্রয়োগ করলে দেখা যায়। তোমরা যদি বিশ্বাস না কর, তবে নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে না, এইটিই সেই ভাববাদী সতর্কবাণী যা ১৯৭৯ বর্ণনাকারী তিনটি পদের সঙ্গে সংযুক্ত। আর যিশাইয়া ৮:৮ পদের ঐতিহাসিক পরিপূর্তি এলিয়াকিম ও শেবনার জন্য এক পরীক্ষাকে চিত্রিত করে। তোমরা কি দেখতে পাচ্ছ, না তোমরা অন্ধ?
দানিয়েলের ১১:১৪ পদটি হল যুক্তরাষ্ট্রে শীঘ্র আসন্ন রবিবারের আইন, যার আদিরূপ হল সেই ইতিহাস যা ষোড়শ পদকে পরিপূরিত করেছিল।
কিন্তু যে তার বিরুদ্ধে আসবে, সে নিজের ইচ্ছামতো কাজ করবে এবং কেউ তার সামনে দাঁড়াতে পারবে না, এবং সে মহিমাময় দেশে দাঁড়াবে যা তার হাতে ধ্বংস হবে। দানিয়েল ১১:১৬।
সে মনোরম দেশেও প্রবেশ করবে এবং অনেক দেশ বিপর্যস্ত হবে, কিন্তু এরা তার হাত থেকে রক্ষা পাবে, অর্থাৎ ইদোম, মোয়াব এবং অম্মন সন্তানদের প্রধান অংশ। দানিয়েল ১১:৪১।
দানিয়েল ১১:১৬ পদ হইতে ৩০তম পদ পর্যন্তের ঐতিহাসিক পরিপূর্তি হইল পৌত্তলিক রোমের ইতিহাস। ড্যানিয়েল ১১:১১ প্রত্যেকটি ভবিষ্যৎবাণীমূলক ধারা হয় পৌত্তলিক, নয় পোপীয়, নয় আধুনিক রোমের ইতিহাসকে ধরনরূপে সূচিত করে। প্রতিটি ধারা হয় সরাসরি কোনো রোমীয় ইতিহাসকে চিহ্নিত করে, নয় কোনো ভবিষ্যৎ রোমীয় ইতিহাসকে ধরনরূপে সূচিত করে। প্রতিটি ধারাই যে পদগুলি সরাসরি পৌত্তলিক রোমের মাধ্যমে পরিপূর্ণ হওয়া ইতিহাসের প্রতি নির্দেশ করে, সেগুলি পোপীয় রোমকে ধরনরূপে সূচিত করে। একত্রে পৌত্তলিক রোম ও পোপীয় রোম আধুনিক রোম সম্বন্ধে সাক্ষ্য দেয়। রোমই এই দর্শনের ভিত্তি স্থাপন করে, কারণ অধ্যায়ের সূচনা হইতে অন্ত পর্যন্ত দর্শনটির বিষয় রোমই।
যিহুদার বিশ্বাসঘাতকতা প্রকাশিত হলে তার শিষ্যদের বিশ্বাসে সহায়তা করার উদ্দেশ্যে যিশু জানিয়েছিলেন যে একজন বিশ্বাসঘাতক আছে।
যিহুদার বিরুদ্ধে হাই উচ্চারণকালে খ্রিস্ট তাহার শিষ্যদের প্রতি করুণারও একটি উদ্দেশ্য রাখিয়াছিলেন। এইরূপে তিনি তাহাদিগকে তাহার মসীহত্বের সর্বোচ্চ প্রমাণ দান করিলেন। এটি ঘটিবার পূর্বেই আমি তোমাদিগকে বলি, তিনি বলিলেন, যেন যখন এটি সংঘটিত হয় তখন তোমরা বিশ্বাস কর যে আমিই আছি,
যদি যীশু নীরব থাকিতেন এবং তাহার ওপর যা আসিবার ছিল তাহা সম্বন্ধে তিনি অজ্ঞ বলিয়া প্রতীয়মান হইতেন, তবে শিষ্যগণ ভাবিতে পারিতেন যে তাহাদের গুরুর ঐশ্বরিক পূর্বদৃষ্টি নাই এবং তিনি আকস্মিকভাবে বিস্মিত হইয়া বিশ্বাসঘাতকতার ফলে ঘাতক জনতার হাতে সমর্পিত হইয়াছেন। এক বছর পূর্বে যীশু শিষ্যদের বলিয়াছিলেন যে তিনি বারো জনকে মনোনীত করিয়াছেন এবং তাহাদের মধ্যে একজন শয়তান। এখন যিহুদার প্রতি তাহার বাক্য, যাহা দেখাইতেছিল যে তাহার বিশ্বাসঘাতকতা তাহার প্রভুর নিকট সম্পূর্ণরূপে বিদিত ছিল, খ্রিস্টের সত্য অনুসারীদের বিশ্বাসকে তাহার অপমানের সময়ে বলিয়ান করিত এবং যখন যিহুদা তাহার ভয়ঙ্কর পরিণতিতে উপনীত হইত তখন তাহারা স্মরণ করিত যে যীশু বিশ্বাসঘাতকের উপর যে হাই উচ্চারণ করিয়াছিলেন। দ্য ডিজায়ার অফ এজেস 655।
31 ডিসেম্বর 2023-এ যিহুদা গোষ্ঠীর সিংহ তার স্বীয় সত্তার প্রকাশনার সিল ভাঙা আরম্ভ করলেন এবং মূলগত পরীক্ষা শুরু হল। পরীক্ষার বিষয় ছিল চতুর্দশ পদের যে দর্শনকে প্রতিষ্ঠিতকারী প্রতীক ছিল, রোম কি এখনও তাই আছে নাকি পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। 8 মে 2025-ই যুক্তরাষ্ট্রের প্রথম খ্রিস্টবিরোধী শাসন আরম্ভ করলে চতুর্দশ পদ পূরণিত হয়েছিল। তখন প্রতীয়মান হল যে ট্রাম্প ও পোপ লিওর সম্পর্কের একটি রূপবধর্মী আদিরূপ ছিল রেগান ও জন পল দ্বিতীয়। 2014 সালে যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইউক্রেনে একটি রঙিন বিপ্লব ঘটায়, তখন যে ইউক্রেনীয় যুদ্ধের সূত্রপাত হয় তা ওবামার রাষ্ট্রপতিত্বকালে সংঘটিত হয়। তিনি দুই পোপের সময়ে শাসন করেছিলেন, দশম পদে রেগান ও জন পল দ্বিতীয় এবং পরে 2014 সালে একাদশ পদের সীমান্তভূমির যুদ্ধ অর্থাৎ রাফিয়ার যুদ্ধ দ্বারা প্রতিরূপিত ইউক্রেনীয় যুদ্ধের সূচনা ঘটে। রাফিয়া শব্দের অর্থ সীমান্তভূমি এবং ইউক্রেন শব্দের অর্থ তদ্রূপ। ওই ইতিহাসে ওবামা ও দুই পোপ মিলে দশম থেকে পঞ্চদশ পদের তিনটি যুদ্ধের মধ্যে দ্বিতীয় যুদ্ধটিকে চিহ্নিত করেন। এরপর 2024 সালে ত্রয়োদশ পদের পরিপূর্তিতে ট্রাম্প প্রত্যাবর্তন করেন। তারপর চতুর্দশ পদে ট্রাম্পের পোপীয় সমপক্ষের আগমনে দর্শনটি প্রতিষ্ঠিত হয়।
যা প্রতিষ্ঠিত হয়েছে তা এই যে 10 থেকে 15 নং পদের তিনটি যুদ্ধ তিনটি মাইলফলককে প্রতিনিধিত্ব করে, যেগুলি প্রত্যেকটি জিজেবেল ও আহাবের মধ্যকার সেই সম্পর্ককে চিহ্নিত করে যা রবিবারের আইনে কার্মেল পর্বতে পৌঁছায়। রিগানের সময় জিজেবেল সমারিয়ায় ছিল, এক গোপন জোটের আড়ালে লুক্কায়িত। তারপর বালের যাজকেরা ও উপবনের ভাববাদীরা ওক উদারপন্থী ক্যাথলিক ধর্মের আধ্যাত্মবাদকে সমুন্নত করল, যা ওবামার স্কিজোফ্রেনিক প্রতীকবাদ, ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের মিথ্যা ভাববাদী এবং ইসলামের মিথ্যা ভাববাদী, মা পৃথিবীর উপাসনা এবং ফরাসি বিপ্লবের লামপট্ট ও অরাজকতার সঙ্গে মিলিত ছিল। তারপর 2024 সালে ট্রাম্প প্রত্যাবর্তন করলেন এবং 2055 সালে পশু ও তার প্রতিমূর্তির মধ্যকার প্রকাশ্য সম্পর্ক প্রকাশিত হল। এখন 2026 সাল এবং ভিত্তির বহিদর্শনের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আর আমরা এখন মন্দির দর্শনের পরীক্ষায় অবস্থান করছি।
খ্রিস্টপূর্ব 217 সালে রাফিয়ার যুদ্ধে একাদশ পদ পূর্ণ হয়েছিল এবং এটি 2014 সালে শুরু হয়ে 2022 সালে তীব্রতর হওয়া এবং এখন সমাপ্তির দ্বার প্রান্তে উপনীত ইউক্রেন যুদ্ধের প্রতীকী দৃষ্টান্তস্বরূপ। পুতিন বিজয়ী হবেন, কিন্তু সেই বিজয় কেবলমাত্র তার পতনের সূচনাকেই সূচিত করবে। একাদশ অধ্যায়ের একাদশ পদের ভাববাদীমূলক কাঠামো এবং তার ঐতিহাসিক পূর্ণতা অর্থাৎ খ্রিস্টপূর্ব 217 সালে রাফিয়ার যুদ্ধে টলেমির বিজয়ে ওই একাদশ পদের পূর্ণতা রাজা উজ্জিয়ার ভাববাদী ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। টলেমি ও উজ্জিয়া উভয়ই দক্ষিণের রাজা ছিলেন। সামরিক সাফল্যের কারণে তাদের হৃদয় উচ্চমন্য ও উদ্ধত হয়ে উঠেছিল, কিন্তু সেই উদ্ধত চিত্ততাই উভয়ের পতন ঘটায় এবং উভয়েরই পতন জেরুসালেমের পবিত্র স্থানে নিবেদন অর্পণের প্রচেষ্টার সাথে সম্পর্কিত।
পরবর্তী প্রবন্ধে আমরা পুতিনের পতন, যা পদ 15-এ পানিয়ামের যুদ্ধের দিকে নিয়ে যায়, বিষয়ে বিবেচনা অব্যাহত রাখব।